শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য।
মাদক বিরোধী অভিযান, আপনারা জানেন যে মাদক সমাজে একটা ব্যাধের মতো, খুব স্বাভাবিক এই ধরনের একটা অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে।
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
আজ বুধবার সকাল থেকেই দেশ জুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘট শুরু হয়ে গিয়েছে।
আজ আমাদের নিয়মিত পরিবেশনায় রয়েছে হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুব সমাজের সম্ভাবনা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতে নাসরিন কুইন। চীন বলেছে যুক্তরাষ্ট্র যদি চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে তাহলে তারাও এই সিদ্ধান্তের পাল্টা জবাব দেবে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয় $5,000 কোটি মূল্যের চীনা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীন প্রযুক্তি হস্তান্তর, মেধা সম্পদ ও উদ্ভাবনের বিষয়ে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে তার কারণে এই শুল্ক আরোপ প্রস্তাব করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। হুয়া বলেন, বেজিং বাণিজ্যিক যুদ্ধ নিয়ে একেবারে চিন্তিত নয়, বরং শুল্ক আরোপ করা হলে তারা বাধ্য হবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে। হোয়াইট হাউস জানিয়েছে, আমদানিকৃত পণ্যের চূড়ান্ত তালিকা 15 জুন ঘোষণা করা হবে এবং এর পরপরই শুল্ক আরোপের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী SBU-র প্রধান বলেছেন, রুশ সাংবাদিক ক্রেমলিনের সমালোচক আরকাদি ব্যাবচেঙ্কো জীবিত আছেন। এর একদিন আগে ইউক্রেন কর্তৃপক্ষ ঘোষণা করে যে কিয়েভে ব্যাবচেঙ্কের অ্যাপার্টমেন্টে এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। SBU-র প্রধান ভেসেল রিটজ্যাক 30 মে সাংবাদিকদের বলেন, রুশ নিরাপত্তা বাহিনী ব্যাবচেঙ্কোকে হত্যা করার নির্দেশ দেয়। তিনি বলেন, বিশেষ অভিযানে ইউক্রেনের এক ব্যক্তিকে আটক করা হয়। 29 মে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কিয়েভ পুলিশ ঘোষণা করেছিল যে আরকাদি ব্যাবচেঙ্কো যখন কিয়েভে তার অ্যাপার্টমেন্টটি ঢুকছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ব্যাবচেঙ্কো কিয়েভে নির্বাসিত ছিলেন। ইসরায়েল গাজা সীমান্তে যে সহিংসতা বেড়েছিল তা বুধবার প্রশমিত হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি হয়েছে। অস্ত্রবিরতির বিষয়ে মতৈক্যের খবর ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেননি, তবে তারা বলেছেন, গাজা থেকে যদি চরমপন্থীদের মর্টার ও রকেট হামলা বন্ধ হয় তাহলে ইসরায়েল তাদের পাল্টা আক্রমণ বন্ধ করবে। ইসরায়েলি সামরিক বাহিনী থেকে বলা হয়েছে, গত রাতে হামাস লক্ষ্যস্থলে তারা নতুন করে বিমান হামলা চালায় এবং ফিলিস্তিনি ছিটমহল সংলগ্ন এলাকায় যে হামলা চালানো হয় তা প্রতিহত করে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে, রকেট ও গোলাগুলি তৈরির স্থান, সামরিক কম্পাউন্ড এবং প্রশিক্ষণ কেন্দ্রে তারা বিমান হামলা চালিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনে আলোচনা চলছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহরুল আলমের রিপোর্ট।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সফরের উপর এক সংবাদ সম্মেলনে তিস্তা চুক্তির অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। এই সফর অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আশ্বাস দিয়েছে। চলমান মাদক বিরোধী অভিযানে হতাহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন,
মাদক বিরোধী অভিযান, আপনারা জানেন যে মাদক সমাজে একটা ব্যাধের মতো, খুব স্বাভাবিক এই ধরনের একটা অভিযান চালাতে গেলে কিছু ঘটনা ঘটতেই পারে।
তিনি বলেন, এ পর্যন্ত যে কয়টা ঘটনা ঘটেছে মনে হয় না একটাও নিরীহ ব্যক্তি নিহত হয়েছেন। অভিযানে এ পর্যন্ত 10,000-এর উপর ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের আইনের শপথ করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে চালানো মাদক বিরোধী অভিযানে বাংলাদেশে আরও অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের সবাই মাদক ব্যবসায়ী বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে। রিপোর্টে রয়েছে বিস্তারিত, পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এবং তাদের ভাষ্যমতে নিজেদের মধ্যে গোলাগুলিতে গত 16 দিনে নিহত হয়েছেন 124 জন মাদক ব্যবসায়ী। এছাড়া গ্রেপ্তার হয়েছে 13,000-এর উপর সন্দেহভাজন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেককেই মোবাইল কোর্ট বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। এদিকে মাদক বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই উদ্বেগের কথা জানিয়ে বলেন, মাদক বাণিজ্যের মূল উৎস খুঁজে বের করতে হবে। তবে তিনি বলেন, মানবাধিকারকে সমুন্নত রাখতে হবে এবং সকলকে বিচার পাওয়ার অধিকার দিতে হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বেতন বৃদ্ধির দাবিতে গোটা ভারতের প্রায় 10 লক্ষ ব্যাংক কর্মচারী এখন ধর্মঘটে রয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুদিনের এই ব্যাংক ধর্মঘট চলছে। এ নিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
ব্যাংকের শাখাগুলি তো বটেই, বস্তুত মঙ্গলবার বিকেল থেকেই অধিকাংশ ব্যাংকের এটিএমগুলিতেও ঝাঁপ পড়ে গেছে। ধর্মঘটের কারণ হল বেতন বৃদ্ধির দাবি। আগের বছর কর্মী ও অফিসারদের বেতন বেড়েছিল কম বেশি 15%, এবার কর্তৃপক্ষ মাত্রই 2% বৃদ্ধিতে রাজি, আর তাতেই ব্যাংক ইউনিয়নগুলি ক্ষিপ্ত। তাদের যে 30% বেতন বৃদ্ধির দাবি, এই দরকষাকষির কবে নিষ্পত্তি হবে তা বলা কঠিন। কেবল ব্যক্তি মানুষই নন, ধর্মঘটে আটকে গিয়েছে যাবতীয় ব্যবসা বাণিজ্য। ব্যাংক কর্তৃপক্ষের মত, মানুষ আতঙ্কিত হয়ে দুদিন আগে থেকেই এটিএম থেকে অতিরিক্ত টাকা তুলে ফেলাতেই আজকে এই অবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিরোধী তো কাশ্মীরে 2003 সালের অস্ত্রবিরতি চুক্তি বজায় রাখার বিষয়ে ভারত ও পাকিস্তান একমত হয়েছে। ওই এলাকায় কয়েক মাস ধরে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী ঘোষণা করে যে বিশেষ হটলাইনে আলোচনার সময় দুপক্ষ বৈরিতা বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। কয়েক মাস ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে গোলাগুলি বিনিময় করেছে। তার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ভারতের কেন্দ্রীয় সরকার রমজান মাস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে রমজান মাসে পাকিস্তানের তরফ থেকে জঙ্গি হামলা হলে ভারত তার পাল্টা জবাব দেবে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রমজান চলাকালীন যদি জঙ্গিরা হামলা চালায় তাহলে প্রত্যাঘাত হানতে জওয়ানদের বাধা থাকছে না, হামলা হলে প্রত্যাঘাত হবেই। এরই মধ্যে পাক সেনাবাহিনীর তরফে গত মঙ্গলবারই দাবি করা হয়েছে, দুই দেশে ডিজিএমওর মধ্যে একটি বিশেষ হটলাইন তৈরি করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন দুই দেশের ডিজিএমও। সীমান্তে বসবাসকারী মানুষ যেভাবে সমস্যার মুখে পড়ছেন তার সমাধানে ও শান্তি রক্ষায় দায়িত্বপূর্ণভাবে পদক্ষেপ করার বিষয়ে সহমত হয়েছেন দুই দেশের ডিজিএমও বলে খবর। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক হামলায় এক আফগান পুলিশ নিহত হন। মন্ত্রণালয়ের কম্পাউন্ডের বাইরে নিরাপত্তা চৌকিতে এক গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। তারপর অস্ত্রধারী আক্রমণকারীদের দল প্রবেশদ্বার দিয়ে মন্ত্রণালয়ের বিশাল কম্পাউন্ডে ঢুকে যায়। নিরাপত্তা বাহিনী ওই আক্রমণ প্রতিহত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, হামলায় 5 ব্যক্তি আহত হয়। বুধবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রতি বসন্তে তালেবান যে আক্রমণ চালিয়ে থাকে তা আরও জোরালো করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আপনারা কলিং শোতে যোগ দিন। আর আজকের বিষয় হচ্ছে যুব সমাজের সম্ভাবনা। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের বিষয় বিশ্বব্যাপী যুব সম্প্রদায়ের সম্ভাবনা নিয়ে। আসলে সমস্যা এবং সম্ভাবনা বলা আরও ভালো ছিল, কারণ যুব সম্প্রদায় পৃথিবীর ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং দুটো বিষয় সামনে রেখে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে এই যুব সম্প্রদায়ের সামনের দিনগুলোতে কী কী সংকট আছে, কী কী সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই যোগ দিয়েছেন ভারত থেকে প্রাক্তন রেজিস্ট্রার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর অমিত হাজরা। আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
জাহিদ নওয়াজ খান জুয়েল, আপনারা সবাই জানেন, চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর এবং চ্যানেল আই অনলাইনের এডিটর জাহিদ নওয়াজ খান যোগ দিয়েছেন ইতিমধ্যেই। হ্যালো।
হ্যালো,
আরো আছেন আমাদের বাংলাদেশে সম্প্রতি যুব সম্প্রদায়ের আইকন হয়ে ওঠা একজন ইমরান এইচ সরকার, যিনি গণজাগরণ মঞ্চে যুব সম্প্রদায়কে একত্রিত করে একটি বড় আন্দোলন জাগিয়ে তুলেছিলেন, এখনও চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন সংকটকালে বাংলাদেশের তরুণদেরকে একত্রিত করে কাজ করে যাওয়ার। ইমরান এইচ সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি ধন্যবাদ। স্বাগতম জি।
শুরুতেই তাহিরা কিবরিয়া বলছিলেন আজকের বিষয় হচ্ছে যুব সম্প্রদায়ের সম্ভাবনা। আমি একটু যোগ দিয়েছি যে সম্ভাবনা এবং সংকট দুটো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি ইমরান এইচ সরকারের কাছে এই জন্য আসছি কারণ তিনি যুব সম্প্রদায়ের সঙ্গে একেবারে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে নিয়ে কাজ করছেন। কি অবস্থায় আছে বাংলাদেশের যুব সম্প্রদায় এবং তাদের ভবিষ্যৎ কি, আপনি শুরু যদি করেন ডক্টর ইমরান এইচ সরকার।
ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের তরুণরা ইতিমধ্যেই বিভিন্নভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের যে মেধার স্বাক্ষর সেটি রেখে চলেছে। আমাদের স্বাধীনতা উত্তর এই 47 বছরে বাংলাদেশের যেমন অর্জন আছে, বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে বিভিন্ন প্রজন্মের মতোই এখন যারা তরুণ প্রজন্মের আছে তারাও কিন্তু একটা বাংলাদেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে একটা উজ্জ্বল স্বাক্ষর রাখছে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের তরুণ তরুণীরা তারা হিমালয় জয় করে আসছে, তারা সারা পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছে, বিজ্ঞানী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের মানে উজ্জ্বল সম্ভাবনার আমরা দেখছি। সম্ভাবনা বাংলাদেশেও সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের জন্য তরুণরা একটা বিশাল ভূমিকা রাখছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। আপনি জানেন যে ঠিক আগের মতো যেমন আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন ধরনের অন্যায় অবিচার বা নানান কিছু হলে তরুণরা যেভাবে নির্লিপ্ত থাকতো, কিন্তু এখনকার তরুণরা কিন্তু তেমনটি নয়। তারা সোচ্চার, তারা একদিকে যেমন শিক্ষা দীক্ষা জ্ঞানে গরিমায় তারা নিজেদেরকে উন্নত করছে, তাদেরকে তৈরি করছে, ঠিক একইভাবে সমাজ উন্নয়নের ক্ষেত্রেও একটা সুন্দর একটা সাম্যের একটা মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য, একটা মর্যাদাশীল রাষ্ট্র বিনির্মাণের জন্য তরুণরা নিজেদেরকে প্রস্তুত করছে এবং তরুণরা স্বস্ব জায়গা থেকে লড়াই করছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামেও তরুণরা উজ্জ্বল ভূমিকা রাখছে। আপনি জানেন যে 2013 সালেও বাংলাদেশের তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় যে গণজাগরণ তৈরি করেছে সেখানেও তারা খুব স্পষ্টভাবে বলেছে যে এই বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী একটি মর্যাদাশীল রাষ্ট্র, যে বাংলাদেশ হবে একটি সাম্যের রাষ্ট্র, যে বাংলাদেশ হবে একটি আধুনিক ন্যায়বিচার সম্পন্ন রাষ্ট্র। সুতরাং মুক্তিযুদ্ধের প্রতি তরুণদের যে সমর্থন এবং তরুণদের যে মুক্তিযুদ্ধ নিয়ে আকাঙ্ক্ষা, সেটা 2013 সালের আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তরুণরা জানিয়ে দিয়েছে।
আমরা দেখতে পাচ্ছি আসলে আপনি 2013 সালের যে আন্দোলনের দানা বেঁধেছিল এবং সেটির অব্যাহত ভাবে এখনো পর্যন্ত চলছে এবং ভবিষ্যতে তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেটি অব্যাহত থাকবে, এটাই আমরা কামনা করছি। এই মুহূর্তে আমি একটুখানি ভারতের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি ডক্টর অমিত হাজরার কাছে, কারণ ইতিমধ্যেই যে ওয়ার্ল্ড পপুলেশন ডাটা তাতে দেখা গেছে যে ভারতে বিশ্বের সবচেয়ে মানে তরুণ জনগোষ্ঠীর মোট জনগোষ্ঠীর ভারতের বোধহয় প্রায় 50% হচ্ছে তরুণ, যাদের বয়স 25-এর ভিতরে, মোটামুটি 15-25 এরকম বয়সী, এবং এদের যে কন্ট্রিবিউশন ভারত বলতে এখন গোটা পৃথিবীকেই রিপ্রেজেন্ট করছে, কারণ ভারত যে তথ্য প্রযুক্তি খাতে যেভাবে উন্নতি করেছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে তারা ছড়িয়েছে এবং ভারতে থেকেও সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কাজ এনে গোটা বিশ্ব অগ্রগতিতে তারা অবদান রাখছে। ডক্টর হাজরা একটু আলোকপাত করবেন।
হ্যাঁ, আসলে ভারতবর্ষের যে তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায়, তারা যদি সেই হিসেবে দেখা যায় যে তার,
আমার মনে হয় ডক্টর হাজরার লাইনে একটু সমস্যা হয়েছে। জাহিদ নওয়াজ খান, আপনার কাছে আসছি। ইমরান এই সরকার দারুণ একটি সূচনা বক্তব্য দিলেন, বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ বর্তমান অবস্থায় যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ সম্ভাবনা কি দেখছেন আপনারা?
সম্ভাবনার জায়গা তো হচ্ছে অফুরান, তো আমি একটু অন্য জায়গাতে আলোকপাত করতে চাই। আপনি যেটা শুরুতে সম্ভাবনার সাথে সংকটের কথাটা বলেন,
হ্যাঁ হ্যাঁ,
আপনি যদি দেখেন যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে একটি বিশাল ধরনের অভিযান চলছে, মাদক বিরোধী অভিযান। এটা শুরু হয়েছে গত 14-15 তারিখে এবং সোফার বোধহয় আমরা জেনেছি যে 120 জনের বেশি সোকল্ড ক্রস ফায়ার অথবা গান ফাইটে নিহত। তো এই বিষয়টা হচ্ছে যে এটা তো হঠাৎ করে শুরু হয়নি, আমরা গত 2 বছর ধরে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আর দুটি বিষয় খুব শুনতাম, একটি হচ্ছে জঙ্গিবাদ এবং আরেকটি হচ্ছে মাদক। এবং আজকেও আজ বিকেলে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও তিনি বলেছেন যে এটা হঠাৎ করে শুরু হয়ে গেছে এরকম কোনো বিষয় না, এটা নিয়ে তারা দীর্ঘদিন ধরে এক ধরনের রিসার্চের মতো করেছেন এবং বাংলাদেশের সংকটের যে বা সমস্যার যে জায়গাগুলো তারা চিহ্নিত করতে পেরেছেন তার মধ্যে হচ্ছে ড্রাগস বা মাদক একটি অন্যতম। আপনি যদি দেখেন যে বাংলাদেশে বিভিন্ন হিসাবে, একেবারে তো এক্স্যাক্টলি বলা যাবে না, জাতিসংঘ অথবা অন্যান্য যেসব সংগঠন এগুলো নিয়ে কাজ করে তাদের হিসাবে বাংলাদেশে 70 লাখের মতো মানুষ হচ্ছে ড্রাগ এডিক্টেড। তো এবং এটার আবার যদি আপনি দেখেন যে এটা বড় অংশ, মেবি কিছু ডাটা বলে যে এটার 80% মতো হচ্ছে
ইয়াঙ্গার
জেনারেশন, তরুণ সম্প্রদায় বা অথবা আমি যেটা বলি আর কি তরুণ। তো সেই হিসাবে সম্ভাবনার যে জায়গা তার বিপরীতে এটা একটা বিশাল সংকটের জায়গা। তো এই সংকটের জায়গাটা কেন, এখন এটা নিয়ে আমরা অনেক ধরনের গবেষণা করতে পারি, তবে এবং কোন সংকটেরই সমাধান ড্রাগস তা, বাট এটা এক ধরনের মনে করা হয় যে হতাশা থেকে এই ধরনের একটা এডিকশনের ঘটনা ঘটতে পারে। তো বাংলাদেশের তরুণদের হতাশ হওয়ার যেসব কজ আমরা অ্যানালাইজ করতে পারি তার মধ্যে একটা বড় হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আপনি দেখবেন এর সঙ্গে আরেকটা বিষয়, সম্প্রতি যে আন্দোলন আমরা দেখেছি কোটা সংস্কারের দাবিতে, সেটাও কিন্তু একই রকম 2013 সালে যেরকম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটা বড় আন্দোলন হয়েছিল, সম্প্রতি আমরা দেখেছি কোটা সংস্কারের দাবিতে একটা আন্দোলন হয়েছে। এটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, বাট বাস্তবতা হচ্ছে যে মানে এই তরুণরা তারা এক ধরনের নিশ্চয়তা চায় যে লেখাপড়া শেষ করার পর তারা যেন একটা জব পায়।
হ্যাঁ, যে ওই বিষাদগ্রস্ততা থেকেই, মানে বেকারত্ব থেকে বিষাদ এবং বিষাদ থেকেই তারা হয়তো বিপথে যাওয়ার সম্ভাবনা। তো ডক্টর,
এরকম একটা আশঙ্কার জায়গা থাকে।
জাহিদ নওয়াজ খান, আমি আবার আসছি আপনার কাছে।
যখন আপনি সম্ভাবনার কথা বলছেন, এই সংকটটাও আইডেন্টিফাই করা খুবই জরুরি ছিল। এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি পথে এটা নির্মূল করবে সেটা নিয়ে আমরা আলোচনা ডিসপিউট বা ডিবেট করতে পারি, বাট রাইটলি অ্যাড্রেস করছে যে আমাদের যে ভবিষ্যৎ ইয়াঙ্গার জেনারেশন তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা আমরা কর্মক্ষম একটি বা উৎপাদনশীল একটি জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এই জায়গাটা অ্যাড্রেস করা খুব জরুরি।
জি, খুব ধন্যবাদ। আচ্ছা, ডক্টর হাজরার লাইনটি কেটে গিয়েছিল, আবার তাকে পেয়েছি। ভারতের অবস্থা শুনছিলাম। ডক্টর অমিত হাজরা কি একটু বলবেন আবার যেখানে আপনার আপনার লাইনটা কেটে গিয়েছিল?
আমি থেকে এই জায়গা থেকেই শুরু করব যে আমাদের তরুণ সম্প্রদায় আমাদের দেশের জনসংখ্যার একটা গরিষ্ঠ অংশ, কিন্তু সম্ভাবনার যে জায়গাটা সেটাকে আমি একটু অন্যরকম ভাবে বিশ্লেষণ করতে চাই, সঙ্গে সঙ্গে সংকটটাও কিভাবে ঘনীভূত হচ্ছে সেটাও আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই এই জনসংখ্যাটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রামীণ জনসংখ্যা এবং একটি হচ্ছে শহরের জনসংখ্যা, মানে শহরের তরুণ সম্প্রদায় এবং গ্রামের তরুণ সম্প্রদায়। এই দুটো সম্প্রদায়ের পুরো সমস্ত ব্যাপারটাই কিন্তু যে একরকম সেরকম নয়। এক হচ্ছে যে শহরের যারা রয়েছেন তারা হয়তো শিক্ষা দীক্ষার ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাচ্ছেন, শিক্ষা দীক্ষার শেষে যেটা একটু আগেই বললেন যে সবাই চায় একটা জব একটা চাকরি, সেদিক দিয়ে তারা হয়তো এগিয়ে থাকছেন, কিন্তু গ্রামের অবস্থাটা যারা ঠিক তত পরিমাণ শিক্ষা দীক্ষা পাচ্ছেন না তাদের অবস্থাটা কিন্তু আস্তে আস্তে ভয়াবহ হয়ে উঠছে, এবং এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে অবসাদ এবং তার সংক্রান্ত মূল যে সমস্যাগুলো আসছে। শহরেও এই সমস্যাগুলো ব্যাপক আকার ধারণ করছে, যত আমরা যত জনসংখ্যা বাড়বে যত চাকরির পরিমাণ কমবে বা স্থায়ীকরণের সংখ্যা কমবে তত আমাদের কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়বে। কিন্তু সম্ভাবনার দিকটা যদি দেখা যায় তাহলে এদেরকে যদি সঠিকভাবে সঠিক পথে কাজে লাগানো যায় তাহলে এর থেকে বড় মানব সম্পদ আর কিছু হতে পারে না। তো এই জায়গাটাকে সরকারিভাবে বেসরকারিভাবে ধরার একটা চেষ্টা করা এবং সেই সেই দিকটা দিয়ে আমাদের যদি আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে এই এর যে সম্ভাবনা সেটা বিশাল আকার ধারণ করতে পারে।
জি, আমাদের এই অনুষ্ঠান শুনছেন যারা তারা অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন করেছেন, ফেসবুকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, আমি এক দুইজনের প্রশ্ন একটু পড়ে শোনাই এবং শ্রোতারা ফোন করছেন আমাদেরকে। একজন লিখেছেন, রেফার রাহাত নিলয় প্রশ্ন করেছেন, বাংলাদেশের যুব সমাজের সম্ভাবনার সূচক কি ঊর্ধ্বগামী, কিসের ভিত্তিতে, আর বর্তমান যুব সমাজের একটি বড় অংশ কেন দেশ ও সমাজকে কিছু দেবার আগেই ফুরিয়ে যাচ্ছে, সেই দায় কার? প্রশ্নটির উত্তর আমার মনে হয় জাহিদ নওয়াজ খান এবং ইমরান এইচ সরকার দুজনই দিতে পারেন। আমি প্রথমেই আসছি ইমরান এইচ সরকারের কাছে।
ধন্যবাদ। এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে যে এই যে যারা কিছু দেবার আগেই ফুরিয়ে যাচ্ছে এই দায় আসলে কার। আমি জুয়েল ভাইয়ের কথা থেকেই এখানে শুরু করতে চাই যে এই যে মাদকের প্রশ্নটি যেটি আসলো যে একটা বিভিন্ন জুলভাই খুব যুক্তিসঙ্গত ভাবেই বলেছেন যে বিভিন্ন ধরনের হতাশা থেকে এই মাদকের দিকে যাচ্ছে, আবার এর রাজনৈতিক কারণও আছে, নানান ভাবে মাদকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই যে মাদকের যদি সবচেয়ে বড় একটা বাস্তবতা হচ্ছে যে মাদকের বিস্তার লাভের ক্ষেত্রে কিন্তু তরুণদের কোনো ভূমিকা নেই, বরং মাদকের প্রধান সাফারার মানে ভিকটিম হচ্ছে তরুণরা। দেখা যাচ্ছে যে গডফাদার, বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, বিভিন্ন ধরনের ক্ষমতার ছত্রচ্ছায় থাকা সে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, যাই হোক, গডফাদার হোক, তারপর সে মাদকের সম্রাট হোক, তারা এই ব্যবসাগুলো করছেন এবং এটার সাফারার হচ্ছে তরুণ সমাজ, তরুণরা। বিশেষ করে বাংলাদেশের যে 70 লক্ষ মানুষের কথা বলা হচ্ছে মাদকে আক্রান্ত, হয়তো সংখ্যাটা আরো বেশি হবে, তার যদি 80% তরুণ হয়, এই তরুণরা কিন্তু কোনোভাবেই এই মাদক ব্যবসা বা এই চেইনের উপরের কাতারে নেই, তারা সবাই হচ্ছে নিচের কাতারের ভোক্তা অর্থাৎ এই মাদকের সংক্রমণের প্রধান আক্রমণের শিকার হচ্ছে তরুণরা। যদি আনএমপ্লয়মেন্ট একটা সমস্যা হয়, এটা যদি হতাশার কারণ হয়, সমাজের একটা প্রধান কারণ হয়, তাহলে সেটারও দায় কিন্তু আমি মনে করি যে পুরো ব্যবস্থার উপর বর্তায়, যেমন রাজনীতিবিদ থেকে শুরু করে পুরো যে রাষ্ট্র ব্যবস্থা আছে তার উপর বর্তায়। কেননা তারা নতুন ধরনের কোনো কর্মসংস্থানের চিন্তা করছেন না, নানান ধরনের রাজনৈতিক অস্থিরতা, কে ক্ষমতায় থাকবেন কে থাকবেন না, এগুলো নিয়ে তারা নানান ধরনের ব্যতিব্যস্ত। কিন্তু আমরা কিন্তু খুব যদি বিশ্লেষণ করি এই যে 10 বছর 20 বছর বা 30 বছর বা স্বাধীনতার পরবর্তী সময়ে, এখন পর্যন্ত রাজনীতিবিদদের বা যারা ক্ষমতায় গেছেন তারা তরুণদের নিয়ে কিভাবে তরুণদেরকে সামনের দিকে এগিয়ে দেয়া যায় কিংবা কর্মসংস্থান সৃষ্টি করা যায় বাংলাদেশে, কিভাবে কিভাবে তরুণদের একটা সম্ভাবনার দিকে নিয়ে যাওয়া যায়, সেটা দেখানোর পরিবর্তে বেশি কিন্তু দেখিয়েছেন তরুণদেরকে কিভাবে ওই পেট্রোল বোমা হাতে ধরিয়ে দেওয়া যায়, কিভাবে রাজনৈতিক সহিংসতায় তরুণদেরকে ব্যবহার করা যায়, কিভাবে তরুণদেরকে আরো হতাশ করা যায়, সেদিকেই আমার মনে হয় বেশি তারা দিয়েছেন। রাজনৈতিক কর্মীদের ক্ষেত্রে আমরা দেখি যে রাজনৈতিক যে সভা সমাবেশ বা রাজনৈতিক দলগুলো যে তরুণদেরকে ব্যবহার করেন, সেই তরুণদের মধ্যেও খুব যে ভালো কাজ করার প্রবণতা বা কিংবা সমাজের উন্নয়নে কাজ করার প্রবণতা সেটা খুব একটা দেখা যায় না, বরং তাদেরকে দেখা যায় নানান ধরনের অনৈতিক কাজ, মাদক থেকে শুরু করে টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, দখলবাজি, বিভিন্ন ধরনের অন্যায়, এমনকি নারী নিপীড়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা জড়িয়ে যাচ্ছেন, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে আবার শেল্টারও দিচ্ছে।
সেটাই হচ্ছে প্রশ্ন, যে তরুণ সম্প্রদায় তো মানে ঐতিহাসিক ভাবে একেবারে বাংলাদেশের কথাই যদি ধরি, বাংলাদেশের শুরু থেকে 52-র ভাষা আন্দোলন থেকে 62-র গণ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, সব কিছুতেই তরুণদের ভূমিকা ছিল এবং তারাই সামনে ছিলেন। তো এই জন্য খারাপ যেদিকে যাচ্ছে তরুণরা, তাদেরকে ভালো পথে নিয়ে আসার দায়িত্ব ও সমাজের যারা বড় অংশ, শক্তিশালী অংশ, সিদ্ধান্ত গ্রহণকারী অংশ তাদেরই। একজন শ্রোতা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার প্রশ্ন নিয়ে আমি জাহিদ নওয়াজ খানের কাছে আসছি। কে আছেন? হ্যালো,
হ্যালো, আমি মোহাম্মদ বলছিলাম ঢাকা
থেকে। জি জি জি, বলুন, আপনার কি মন্তব্য বা প্রশ্ন আজকের এই বিষয় নিয়ে?
আমার মন্তব্য হচ্ছে যে বাংলাদেশের যুব সমাজ যেভাবে আর কি ধ্বংসের দিকে যাচ্ছে, কারণ যে বাংলাদেশে এখন যুব সমাজের জন্য চাকরি নাই, তারা লেখাপড়া শিখছে, আর যাদের চাকরি নাই তারা বিভিন্ন কাজে আর কি হুকুমের দিকে যেমন চলে যাচ্ছে, যেরকম মিটিং মিছিল, তারা বিভিন্ন কুরাজনীতির সঙ্গেও মিশে যাচ্ছে। এখানে তাদেরকে না ফিরিয়ে আনলে, মানে তারা যদি ভুল করে চলে যায় একবার, দেখা যাবে যে আমাদের দেশটা প্রথম থেকেই যুবকদের বা যুবতীদের নিয়েই আর কি তৈরি, যেমন 71 সাল যেন মানে যেমন ভাবে অংশগ্রহণ করছিল যুবক এবং যুবতীরা, এখন তারা যেভাবে যাচ্ছে খারাপ দিকটাই,
যুবতীদের
এই লেখাপড়া এখন মনে করেন যে শেষ হয়ে গেছে, যারা এখন ফ্রি আছেন, যারা বেকার মানে বেকারত্ব যাদেরকে গ্রাস করছে, তাদেরকে নতুন কর্মস্থল তৈরি করে দিতে হবে সরকার।
জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জাহিদ নওয়াজ খান
তৈরি করা যায় তাহলে আর কি দেখা যাবে তাদের কর্মক্ষেত্র তৈরি হবে এবং তারা কাজে মন দিবে এবং অপকর্ম থেকে দূরে থাকবে।
ঠিক আছে, আপনি প্রশ্ন এবং উত্তর দুটোই দিলেন, মানে আপনিও একটা সাজেশন দিলেন। জাহিদ নওয়াজ খান কি বলেন?
প্রশ্ন যেটা ছিল, যে প্রথম প্রশ্নটা ছিল যে সূচক কি ঊর্ধ্বগামী বা,
হ্যাঁ এটা ফেসবুকে যে আমাকে প্রশ্ন করেছে, সূচক ঊর্ধ্বগামী কেন?
এখন এটা তো ওইভাবে সূচক ওইভাবে বলা যাবে না, তবে আমরা যদি বাংলাদেশের ওভারঅল সূচক দেখি, সেটা অর্থনৈতিক, সামাজিক বা অন্যান্য ক্ষেত্রে, রাজনৈতিক ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি আমরা সূচক দেখি, সেই সূচকগুলো যেহেতু ঊর্ধ্বমুখী এবং তার কন্ট্রিবিউশনের জায়গা থেকে যেহেতু আমাদের তরুণরাই একটা বিশাল অংশ, তো সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে এই আমাদের এই সূচকটা ঊর্ধ্বমুখী। তো এখন যে প্রশ্নটা হচ্ছে যে একই সঙ্গে মানে আমরা যেটা আগে আলোচনা করছিলাম শুরুর সময়, আবার এটাও ঠিক না যদি আমি এভাবে ঢালাও ভাবে বলি যে আমাদের তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে, আমাদের তরুণরা হতাশ হয়ে পড়ছে, আমাদের তরুণরা কিছুই করছে না, তাও ঠিক না। আমাদের এই যে সাম্প্রতিক যদি আমি দেখি যে এই আমরা যে অর্থনৈতিক উন্নয়নশীল থেকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়া, হ্যাঁ, তো সেই সেই সব ক্ষেত্রেই আসলে ওই অর্থে আমি ইয়াং যে জেনারেশন তাদের ভূমিকা আছে তো ফুরিয়ে যাচ্ছে সেটা ওইভাবে বলা যাবে না। তবে যে জায়গাটা ইমরান এর সরকার বলছিলেন যে সরকারের যে প্ল্যানিং এর জায়গা থেকে, সেটা আমি এরকম মনে করব না যে আমাদের সরকারগুলো আমাদের তরুণ সম্প্রদায় যেন হতাশায় নিমজ্জিত থাকে সেই জন্য যাবতীয় ব্যবস্থা করে রেখেছে, তা না। হয়তো পরিকল্পনা জায়গাতে কিছু ডেফিসিট থাকতে পারে। একটা ছোট এক্সাম্পল দিই যে এই মুহূর্তে আমাদের দেশে যদি আমি বেকার ধরি, ওই অফিসিয়াল ডাটা হিসাবে 70 লাখের মতো বেকার আছে, তো তার 1/3 হচ্ছে শিক্ষিত, তো শিক্ষিত মানে 23 লাখের মতো শিক্ষিত বেকার, এরা সবাই কিন্তু বিএএমএ পাশ করা। কিন্তু আমাদের যে জায়গাটায় হয়তো পরিকল্পনার জায়গাটাতে সমস্যা হচ্ছে যে আমরা বিএএমএ বা অনেক উচ্চতর ডিগ্রির ব্যবস্থা করছি, কিন্তু আসলে কোন জায়গায় করছি। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে বিদেশি কাজ করে প্রায় 5 লাখের মতো। আমি বলছি না যে এই এক দেশ থেকে অন্য দেশে লোকজন কাজ করতে যাবে না, আমরা বাইরে আমাদের লাখ লাখ মানুষ কাজ করে, হ্যাঁ, তো এখানেও হয়তো বিদেশিরা আসবে, কিন্তু যে জায়গাগুলোতে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারছে, আপনি দেখেন যে বাংলাদেশের গার্মেন্টসে 24% গার্মেন্টসে বিদেশি ওয়ার্ক ফোর্স আছে, বা গার্মেন্টসে যে টোটাল ওয়ার্ক ফোর্সের 16% হচ্ছে বিদেশি। তো এই এবং এটা কিন্তু যে এই নিউইয়র্ক থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, এরকম না, এটা কিন্তু আসছে ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, ইভেন পাকিস্তান থেকে, চায়না থেকে, ফিলিপিন্স থেকে, কোরিয়া থেকে। তো আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে একটা সমস্যা হচ্ছে যে আমরা ওয়ার্ক ফোর্স যে ডেভেলপ করবো সে ডেভেলপ কোন জায়গার জন্য। আমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে তো আর পলিটেকনিক ইনস্টিটিউট হবে না, বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের চর্চাই হবে, কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে যে এই একটা ছেলে বা মেয়ে তার লেখাপড়া শেষ করলো, গ্রাজুয়েশন শেষ করলো, তারপরে তার অবশ্যই সে জব মার্কেটে যাবে, তো আমি কি সেই জব মার্কেটের জন্য তাকে প্রপারলি রেডি করতে পারছি কিনা, এটা একটা আমাদের জন্য।
আচ্ছা, আমরা আমরা একটু ভারতের প্রেক্ষায় যাই। একজন প্রশ্ন করেছেন শঙ্কর হালদার যে ভারতে প্রচুর পরিমাণে তরুণ সমাজ, আমাদের দেশে শিক্ষিত বেকারদের এক মন্ত্রী পরামর্শ দিয়েছেন চপ বা তেলে ভাজা বিক্রি করার জন্য, এটা একটা কমেন্ট করেছেন আর কি। তো ভারতেও প্রচুর পরিমাণে বেকারত্ব, এবং এই আপনি যেটা বললেন যে বেকারত্বের কারণেই বিষাদগ্রস্ত হয় এবং তার কারণেই অনেকে বেপথে কুপথে চলে যায়, তো এদেরকে সুপথে আনার উপায়টা কি, এবং সেই উপায় কি কোনোভাবে সরকার নিচ্ছেন কি না, ডক্টর হাজরা?
এখন এই যে পরিমাণ যুব সম্প্রদায় শিক্ষিত হচ্ছেন তাদের সকলকেই যে ঠিক সেই সেই মতন করে এনগেজ করা, চাকরি দেওয়া, এটা সবসময় সমস্ত ক্ষেত্রেই প্রায় অসম্ভব, কিন্তু ঠিক যদি আমরা তাদেরকে তাদের উপযোগী করে উপযুক্ত এনগেজমেন্টের ব্যবস্থা করতে পারি, যেটা এই যে সাজেশনটা উনি দিয়েছেন যে তেলে ভাজার দোকান ইত্যাদি, এটা সেই হিসাবে বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের আমাদের দেশে কুটির শিল্পের বা হস্তশিল্পের যে ব্যবস্থাগুলো বা ক্ষুদ্র ব্যবসা যেটাকে বলা হয়, সেটাতেও কিন্তু প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন। অনেক বড় শিল্প আছে যার সাথে সাথে অনেক ক্ষুদ্র শিল্পও আছে যেগুলো ডাউনস্ট্রিমে পড়ে, সেগুলোতেও কিন্তু অনেক মানুষ রোজগার করে থাকেন। এখন আমাদেরকে দেখতে হবে যে সবাই কি উচ্চ শিক্ষিত হবেন এবং সবাই কি সেই ধরনের চাকরিতে যাবেন যে চাকরিটা হয়তো আমাদের সকলেরই কাম্য, সেটা সেরকম কিন্তু সম্ভব নয়। তাহলে আমার যদি ভোকেশনাল ট্রেনিং থেকে শুরু করে যে যে জায়গাগুলো আমার ক্ষুদ্র শিল্পের জন্য উপযুক্ত বা গ্রামীণ শিল্পের জন্য উপযুক্ত, সেই জায়গাগুলো যদি আমরা জোর দিই এবং সুষ্ঠু পরিকল্পনা একটা থাকে এবং সেটা দীর্ঘমেয়াদী, কোন রাজনৈতিক দলের পরিবর্তনের সাথে সাথেই সঙ্গে সেই পরিকল্পনাটা যেন নষ্ট না হয়ে যায় বা তার দিক যেন পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা একটা মানে সমাধানের দিকে এগোতে পারি। কারণ এই এখানে যে হতাশাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমি কিছু না করতে পারার হতাশা,
অর্থাৎ আমি কোনো কিছুতেই যুক্ত হতে পারছি না, পার্টিসিপেশনের অভাব, এই জায়গাটা থেকে কিন্তু একটা হতাশা তৈরি হয়। এবং সেই হতাশার কারণে মাদকাসক্ত হয়ে যাওয়া, অন্যান্য অসামাজিক কাজে যুক্ত হয়ে যাওয়া, সেই জায়গাগুলো বেড়ে যায়। কিন্তু আমি যদি, আমাকে যদি আগে থেকেই ভাগ করে দেওয়া হয় যে আমার সেই জায়গাতে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব নয়, আপনি তো একটু আগেই বললেন যে আমাদের দেশের তরুণ সমাজ গোটা পৃথিবীতে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যতটা এগিয়ে আছে এটা তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে যদি সম্ভব সেটা যদি আমি আগেই আন্দাজ করতে পারি এবং যদি আগেই তাকে সেই জায়গাতে আমি সেই পর্যায়ে তাকে ভোকেশনাল ট্রেনিং দিতে পারি, হাতে কলমে শিক্ষা দিতে পারি, তাহলে কিন্তু তাদেরকে এনগেজমেন্টের একটা রাস্তা দেখানো সম্ভব।
এনগেজ করাটাই হলো মূল বিষয়। আমি তো এই কিছুদিন আগে আমি গত সপ্তাহে
যদি হয়ে থাকে তাহলে মানুষ কিন্তু অন্যদিকে যাবে না।
আচ্ছা, আমি গত সপ্তাহে সিলিকন ভ্যালিতে গিয়েছিলাম সান ফ্রান্সিসকো কোর, তো সেখানে কিছু বাঙালি এবং ভারতীয়দের দেখে এসেছি, আমি পরে বলছি সে কথা, তার আগে একজন শ্রোতা আছেন তার প্রশ্ন নিয়ে নেই। হ্যালো,
আমি নূর আলম সিদ্দিকী নূর বলছি।
নূর আলম সিদ্দিকী বলুন, কেমন আছেন?
হ্যাঁ জি, তো আজকের যে আলোচনা অত্যন্ত সময় উপযোগী, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বর্তমান বাংলাদেশের যে যুব সমাজে, যেটা আমি বলি যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমি নিঃসন্দেহে বা জোর গলায় বলতে পারি যে আজ থেকে 40 বছর আগে যুব সমাজের যে প্রেক্ষাপট ছিল সেটা অনেক অনেক পেয়েছি গেছি আমরা, কিন্তু বর্তমানে দেখা গেছে যে রয়েছে যারা আজকে চাকরির জন্য হাহাকার করতেছে, যে একটা পদের জন্য 40-50 জন দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করতেছে, বা চাকরির যে প্রেক্ষাপটটা বা চাকরির যে বাজার, হ্যাঁ এই বাজারটা একবারে কি বলবো মানে খুবই খোলা হয়ে গেছে, যে বেকাররা কাজের সুযোগ পাচ্ছে না। যদিও সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেই তুলনায় মানে প্রার্থীর তুলনায় মানে কর্মক্ষেত্র কম, মানে কাজের সুযোগ কম। যদি সরকার বা যদি পাশাপাশি যারা উদ্যোক্তা আছেন, হ্যাঁ যদি এরকম কোন ব্যবস্থা নেন, তাহলে মনে হয় আমার বিশেষ করি যে এই যুব সমাজকে হ্যাঁ কাজে লাগিয়ে দেশের অনেক উন্নয়ন করার সম্ভব আছে।
জি ধন্যবাদ। আপনি কি কোনো স্পেসিফিক প্রশ্ন করতে চান?
না, প্রশ্ন হচ্ছে যে এই যে যারা যুব সমাজ যারা আছেন, হ্যাঁ যারা হয়তো যে চাকরি পাচ্ছেন না, ফলে তারা বিভ্রান্ত হচ্ছেন, হয়তো বিপদগামী হতে পারেন, বিপদগামী তারা হতে পারেন, চাকরিও হবে বা কর্ম না থাকার কারণে হতে পারে। তো এটা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, যারা যেন একটা সুন্দর মানে বেঁচে থাকার জন্য, একটা সমাজের ভালোর জন্য এই যারা যুব সমাজ আছে তাদের তারা আগামীতে অনেক ভালো কিছু করা সম্ভব, এটার জন্য যেন একটা সুব্যবস্থা করে, এটাই বলছি।
জি ধন্যবাদ আপনাকে। আসলে এই বেকারত্বের কারণে অনেকে বিপথে যাচ্ছে এবং যার কারণেই যুব সমাজ অনেকটা মানে যে নেতিবাচক দিকগুলো সেগুলো ফুটে উঠছে, এগুলোকে কিভাবে ইতিবাচক কাজে ব্যবহার করা যায় সেটাই হলো আমাদের মূল আসলে ভাবনার বিষয়। আমি যে কথা বলছিলাম যে গত সপ্তাহের আগের সপ্তাহে আমি সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি সিলিকন ভ্যালিতে সারা পৃথিবীর যত মেধাবী মানুষেরা আছে তারা সিলিকন ভ্যালির বড় বড় যে আইটি মানে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সেখানে কাজ করছেন এবং বাংলাদেশের, আমি স্পেসিফিকভাবে বাংলাদেশের কথা উল্লেখ করছি কারণ বাংলাদেশের প্রায় গোটা বিশেক তরুণের সঙ্গে আমার কথা হয়েছে, সেখানে গুগল, ইন্টেল, IBM, মাইক্রোসফট, ফেসবুক, ইউটিউব, উবার, লিফট, যত রকম মানে এই এই সময়কার সবচেয়ে নাম করা প্রযুক্তি প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা কাজ করছেন এবং তার মধ্যে আমি একদম স্পেশালি উল্লেখ করতে চাই যেটি, সেটি হলো গুগল আর্থ, যেটি আপনারা সবাই চেনেন। গুগল আর্থের যে ইনভেন্টর যারা একটা টিম মিলে করেছিল, শিশির খান নামে একজন বাংলাদেশি তরুণ সেই টিমের 6 জনের একজন, তারপরে অ্যামাজনে যে আপনারা হয়তো বাংলাদেশ ভারতে অনেকে ইউজ করেন অ্যালেক্সা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কথা বলে, অ্যালেক্সা আমাকে এই গানটি শোনাও, তখন অ্যালেক্সা গান বাজিয়ে শোনায়। তো এই ধরনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে বাংলাদেশি তরুণেরা, মেধাবী তরুণেরা কাজ করছে, আবার উল্টো দিকে বাংলাদেশে অসংখ্য মেধাবী তরুণ, তাদেরকেও বলবো যে তারা কুপথে চলে যাচ্ছে, এই বেকারত্বের কারণে, সুযোগ সুবিধা না থাকার কারণে, বিষাদগ্রস্ততার কারণে। তো এদেরকে ফিরিয়ে আনার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটাই এই নূরে আলম সিদ্দিকীও একই প্রশ্ন করছিলেন ফেসবুকে আমাকে, যে কজন প্রশ্ন পাঠিয়েছেন, অসংখ্য লোকজন প্রশ্ন করেছেন, তারা সবাই এই একই কথা বলছেন যে এদেরকে ইতিবাচক পথে কিভাবে আনা যায়। ইমরান ঈদ সরকার একটু বলবেন।
ধন্যবাদ। আমি মনে করি যে মানে জাহিদ নওয়াজ খান জুয়েল ভাই যে কথাটি বলছিলেন যে এই যে যারা বেকারের একটা বড় অংশ দেখা যায় সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণরাই বেশি, যদি আমাদের আবার হচ্ছে আমাদের দেশে প্রচুর স্কিলড ম্যান পাওয়ার যাদেরকে আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, কারণ বাংলাদেশের যদি সরকার সেরকম একটা উদ্যোগ গ্রহণ করে যে মানে আমাদের তরুণদেরকে একটা স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে ডেভেলপ করা, শুধুমাত্র যে বিএ এমএ পাশ করে ছেড়ে দিলাম, একটা বেকারের সংখ্যা বাড়ালাম বা নতুন নতুন বিশ্ববিদ্যালয় করলাম, এটা না করে বরং মানে যেমন ভকেশনাল বা কারিগরি শিক্ষার প্রসার, সেখানে কারিগরি ক্ষেত্রে আরো উচ্চ শিক্ষার ব্যবস্থা করা, সেখানে সরকারের প্রণোদনা দেয়া বা একদম সাধারণ মানুষের যারা একদম গ্রামগঞ্জ থেকেও যারা লেখাপড়া করছেন, হয়তো খুব বেশি দূর লেখাপড়া করতে পারছেন না, স্কুল কলেজ পেরিয়ে যাচ্ছেন, তাদেরকেও আমার মনে হয় যদি টেকনিক্যাল এডুকেশন যদি সরকার একদম অ্যাভেলেবেল করতে পারে, যদি সেটা, তাহলে একটা স্কিলড ম্যান পাওয়ার আমার মনে হয় তৈরি হতে পারে।
আচ্ছা, আপনাকে একটুখানি থামাচ্ছি এখানে ডক্টর ইমরান সরকার, কারণ আপনি যে কথাটি বললেন এক্স্যাক্টলি এই মুহূর্তে একজন আমাকে লিখেছে, মোহাম্মদ আনিসুল কবির জাসির, ইন বাংলাদেশ উই শুড গিভ মোর স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং। ঠিক আপনার কথার সঙ্গে সঙ্গে এই কথাটি বলেছেন
আর একজন। এটাই আমার মনে হয় যে এটা বাংলাদেশের অনেকেই বলবে, কারণ আমাদের এখন সবচেয়ে বড় অসুবিধাটা হচ্ছে, বিশেষ করে যারা এন্টারপ্রেনার তারাও বলেন যে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে যে স্কিলড ম্যান পাওয়ারের ঘাটতি, এবং এর ফলে আমরাও যে যাদেরকে বিদেশে পাঠাচ্ছি আমরা একদম আনট্রেন্ড মানুষকে বিদেশে পাঠাচ্ছি, এর ফলে রেমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা মানে অনেক মানে সংখ্যার দিক দিয়ে যে পরিমাণ মানুষকে আমরা বাইরে পাঠিয়েছি সেই সংখ্যা অনুপাতে আমরা অনেক কম রেমিটেন্স আমাদেরকে আমরা আনার সুযোগ পাচ্ছি।
আচ্ছা, বর্তমান যে মাদক বিরোধী অভিযান চলছে এদেরকে মানে যারা বিপথে গিয়েছিল এদেরকে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে উল্টো মানে কাউন্টার অ্যাকশন নেওয়া যায় কিনা, তাদেরকে ধরার পরে শুধরে তারপরে তাদেরকে যদি এই ধরনের ট্রেনিং দিয়ে প্রতিষ্ঠা করা হয়, এরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে বা হতে পারে কিনা ডক্টর?
ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে আমি শুরুতেই যে কথাটি বলছিলাম যে তরুণরা কিন্তু মূলত মাদকের মানে সাফারার আর কি, ভিকটিম, এখানে ভিকটিম হচ্ছে তরুণরা এই মাদকের বিস্তারে। সুতরাং সেখানে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে মূল যারা মাদক সাপ্লাই করছেন, মাদক ব্যবসা করছেন বা যারা মাদকের গডফাদার তাদেরকে না ধরে দেখা যাচ্ছে যে একদম সাধারণ ইউজার, হয়তো একটা তরুণ নানান কারণে নানান প্ররোচনায় হয়তো একটা ভুল পথে গিয়েছে, তাকে দেখা যায় নানানভাবে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে তাদেরকে একটা সংশোধনের সুযোগ দিয়ে যদি দিতে পারে তাহলে আমার মনে হয় যে তাদের একটা ফেরার সুযোগ পাবে। আমার মনে হয় যে মাদকের সাপ্লাই চেইন ব্যবসা বন্ধ করাটার দিকেই সরকারের বেশি মনোযোগ দেওয়া দরকার, অথচ আমরা কিন্তু এই সর্বশেষ যে অপারেশন সেখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি যে একদম নিচের লেভেলের যারা মাদক ব্যবহারকারী তারা যতটা বেশি আক্রান্ত হচ্ছে, উপরের লেভেলের যারা বড় বড় গডফাদার, বড় বড় ব্যবসায়ী বা যারা মাদক ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা কিন্তু আমরা খুব একটা আশাব্যঞ্জক ব্যবস্থা দেখছি না, অথচ আমরা প্রত্যাশা করেছিলাম যে সরকার সেদিকেই বেশি নজর দেবে। এবং আপনি যে কথাটি বললেন যে এই ব্যবস্থা আমার মনে হয় যে এটা বিভিন্ন দেশেও কিন্তু আছে, সংশোধনের সুযোগ দেওয়া বা তাদেরকে নানানভাবে কাজের সুযোগ দেওয়া। আজকে আপনি দেখলেন যে কোটা বিরোধী আন্দোলনের প্রশ্ন আসলো, এই যে তরুণরা যারা লাখ লাখ তরুণ তারা সাধারণ তরুণ কিন্তু, সাধারণ বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু আজকে এই বেকারত্ব বলেন বা নানান কারণেই সমান সুযোগ না পাওয়া বা চাকরির সুযোগ না পাওয়ার কারণে আজকে তারা রাস্তায় নেমে আসছে। আজকে এখানে এসে এই তরুণরা যখন আক্রান্ত হচ্ছে আবার ন্যায্য কথা বলতে এসে, এরকম একটা তরুণ যদি কোনো মাদকে সম্পৃক্ত হয়ে যায় তার দায়ের চেয়েও বড় দায়টা কিন্তু আমাদের, আমরা যারা সমাজে আছি, অর্থাৎ সমাজের উপর কিন্তু বা রাষ্ট্রের উপর দায়টা কিন্তু অনেকাংশে আসে। এখানে রাষ্ট্রের দায় রয়েছে তাকে ফিরিয়ে আনা।
আমি একটু জাহিদ নওয়াজ খান, জি 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 নিশ্চয়ই বলুন।
হ্যালো, আমি একটু মূলে আঘাত করতে চাই। দেখুন, এই সমস্ত ব্যবস্থা ব্যবসাটার সঙ্গে
আবার বোধহয় লাইন কেটে গেল। না,
হ্যালো
জি, আপনার লাইনে একটু কম আওয়াজ পাচ্ছি, বলুন একটু।
হ্যাঁ হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি ডক্টর হাজরা, বলুন।
আমি বলতে চাইছি যে এটার সঙ্গে একটা যেহেতু বড় চক্র এবং অর্থ ভীষণভাবে সম্পৃক্ত, সেই কারণে সরকার কিভাবে এটার ব্যবস্থা নেবে, পরিকল্পনা নেবে এগুলোকে বন্ধ করার জন্য, সেটা একটা অন্য দিক। আমি একটু মূলে যেতে চাইছি। শোনা যাচ্ছে?
জি শোনা যাচ্ছে, বলুন।
হ্যালো, হ্যাঁ, আমি আমি বলতে চাইছি যে এখানে আমাদের, আমরা তো যুব সম্প্রদায় নিয়ে আলোচনা করছি, কিন্তু তাদের অভিভাবকদেরও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যাচ্ছে গ্রুমিং এর সময়। আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের এখন সময় দিতে আমাদের কিন্তু খুব অসুবিধা, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, ফলে বাচ্চাটি একটা আনকেয়ার্ড অবস্থাতে অনেক সময় থেকে যাচ্ছে, ক্রেশে বড় হচ্ছে বা বাড়ির যারা কেয়ারটেকার তাদের কাছে বড় হচ্ছে। সুতরাং আমাদের, আমরা কিন্তু তাদেরকে যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, যেটাকে আমি বলবো জীবনমুখী শিক্ষা, সেই শিক্ষাটার আজকে বড্ড অভাব হয়ে গেছে। এবং আমরা তাদেরকে বিভিন্ন ধরনের গ্যাজেট দিয়ে, বিভিন্ন টাকা পয়সার উপকরণ দিয়ে, বিভিন্ন ধরনের ভালো ভালো উপহার দিয়ে তাদের কাছ থেকে আমরা ভালোবাসা আদায় করতে চাইছি। কিন্তু আসল যে জায়গাটা, যে যেখানটা, যে গ্রুমিং এর যে জায়গাটা, যে সে নো টু ড্রাগ, সে নো টু ইলিসিট মেটেরিয়াল, সেই জায়গাগুলোতে শেখানোর যে সময়টা, সেই সময়টা এবং তাদের সঙ্গে আলাপচারিতা, তাদেরকে সেই যদি বিপদে যায় তাহলে তো প্রথম মা বাবাই ধরতে পারার কথা,
মানে একেবারে পরিবার থেকে শুরু করতে হবে।
অন্যরকম ব্যবহার করছে, অন্যরকম আচরণ করছে, কেন করছে,
হ্যাঁ,
সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ঘাটতি থেকে যাচ্ছে।
ঠিক আছে, আমরা একটু জাহিদ নওয়াজ খান জুয়েলের কাছে আসি। এই ডক্টর ইমরান এইচ সরকার যে কথা বলছিলেন সেই প্রশ্নের কিছু আরো ব্যাখ্যা আপনার কাছে শুনবো, তার আগে দুজনের প্রশ্ন আমি করছি। মিল্টন মিত্র প্রশ্ন করেছেন, যুব সমাজের একটি বড় অংশ বেকার অবস্থায় আছে, তারা হতাশায় ভুগছেন, তাদের সঠিক পথ দেখানোর লোকের অভাব রয়েছে, এদেরকে সঠিক পথে পরিচালিত করবার মতো উপযুক্ত নেতৃত্ব দরকার। এক, মনির আহমেদ লিখেছেন, মাদক আজ যুব সমাজকে পিছিয়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোকে মাদক মুক্ত করা কি যায় না? দুই, মুকুল সর্দার লিখেছেন, যুব সমাজের সংকট দূর করতে বা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে বা তাদের দক্ষ করে তুলতে সরকার কি যথেষ্ট ভূমিকা পালন করছে বলে মনে করছেন? তিনজনের তিনটি প্রশ্ন আপনাকে বললাম জাহিদ নওয়াজ খান। চতুর্থ প্রশ্ন হচ্ছে আমি করছি, যে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের মতো তথ্য প্রযুক্তি খাতে সব অনেক বেশি উন্নত হয়েছে, অনেকগুলো মিডিয়া হয়েছে, মানে মিডিয়া কি ভূমিকা পালন করছে? তার আগে আর একজন শ্রোতা আছেন, একটি প্রশ্ন নিয়ে নেই ছোট্ট করে। জি হ্যালো,
হ্যালো দাদা নমস্কার।
জি নমস্কার, দীপক চক্রবর্তী বলুন, কেমন আছেন?
আমি আজকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভয়েস অফ আমেরিকাকে আমি ধন্যবাদ জানাই, আর আমাদের যে প্যানেল অতিথি আছে তাদেরকেও আমি নমস্কার জানাচ্ছি। আর ছোট্ট করে প্রশ্ন থাকবে, আমাদের তরুণ প্রজন্ম যে মাদকের প্রতি যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে যাচ্ছে, সে বিষয়টা আমাদের একটা খেয়াল করলেই দেখা যায়। সে বিষয়টা হচ্ছে, যেমন গ্রাম অঞ্চলে অনেক তরুণ প্রজন্ম আছে যেনারা গ্রাম থেকে শহরে বসবাস করেন, যেনারা মেসে থাকেন, এই যে কিছু অশিক্ষিতই মানে ওখানে যে একদম ভালো বন্ধুর সঙ্গে না মিশে খারাপ বন্ধুর সঙ্গে মিশে কোনো এই মাদকের সাথে জড়িত হচ্ছে।
হ্যাঁ, এটাই এটাই আলোচনা হচ্ছে।
গার্জিয়ান কতটুকু আর কি ভূমিকা
যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, উনি বলছেন যে
আমাদের দেশে 4% মতো মানুষ মাদকাসক্ত। আর এই মাদকাসক্তদের মাদকাসক্তরা প্রতি 10 জনে একজন নতুন মাদকাসক্ত সৃষ্টি করে। এখন যদি 4% হয় এটা কিন্তু তাহলে আবার দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ ওয়াইজ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ইমরান এইড সরকার যে কথা দিয়ে শেষ করছিলেন সেখান থেকে যদি একটু ছোট করে শুরু করি যে সাপ্লাই চেইন ট্রু যে আমাদের এই আমরা এই যে মাদকের আগ্রাসনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে আমাদের তরুণ সম্প্রদায়। সো আমি যদি এদেরকে মানে যারা অলরেডি মাদকাসক্ত তাদেরকে আমি কতটা কি করতে পারবো সেটা নিয়ে অনেক মানে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের বিষয়। বাট আমার টার্গেট হওয়া উচিত হচ্ছে যাতে নতুন মাদকাসক্ত সৃষ্টি না হয়। তো সেটা যদি সৃষ্টি না হতে আমি দিতে চাই তাহলে হচ্ছে মাদকের যে সাপ্লাই চেইন যেটা আছে সেটাকে টোটালি অফ করতে হবে। হয়তো টোটালি 100% সম্ভব হবে না, বাট যত দূর সম্ভব সেটা অফ করতে হবে। এবং সেক্ষেত্রে হয়তো এটা নিয়ে খুব একটা বড় কন্ট্রোভার্সি হতে পারে যে আমি কি মাদক বন্ধ করে আমি কি বাংলাদেশে অ্যালকোহলকে লিগালাইজ ওই অর্থে করতে পারি কিনা, বিয়ারকে আমি লিগালাইজ করতে পারি কিনা। আমি বলছি না যে এই মাদকাসক্ত যদি আগামীকাল থেকে অ্যালকোহল খেতে হবে বা বিয়ার খেতে হবে সেটা বিষয়, কিন্তু আমি যদি ওভারঅল ওয়ার্ল্ডের পিকচার দেখি যে ওয়ার্ল্ড আমাকে বলে যে এটা মাইট বি ওয়ান অপশন যে এটা মাদকাসক্ত হলো ঠিকই দিতে পারে, এই একটা বিষয়। আর যেটা মানে সম্ভাবনার যে জায়গাটা যেটা আপনি ICT ক্ষেত্রে মিডিয়ার সাথে
আসলে আজকের মূল আলোচনা সম্ভাবনা নিয়ে করার কথা ছিল কিন্তু যদিও উল্টোটা হয়েছে এখন এই জায়গাটাই বাকি সময়টা
এখন সম্ভাবনার জায়গা তো বিশেষ
সেমে আমি কিন্তু সম্ভাবনা দিয়ে শুরু করেছিলাম
হ্যাঁ
ICT খাতে। তো এখন আপনি যেটা বলছিলেন যে সান ফ্রান্সিসকোতে আপনি দেখে এসেছেন যে 20 জনের মতো দেখা হয়েছে যারা গুগল বা ইউটিউব বা ফেসবুক বা উবারের মতো ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডে কাজ করছেন, তাই তো?
জি।
তো হ্যালো, হ্যাঁ, এখন যেটা হয়েছে যে ফাইন আমার যদি ইউরোপে আমেরিকাতে যদি এরকম বড় কিছু নাম থাকে সেটা আমার কিন্তু ইমেজ বাড়ায়, বাট এটা কিন্তু আমার দেশের ক্ষেত্রে যে খুব বড় ইম্প্যাক্ট ফেলবে এরকম বিষয় না। বাংলাদেশের 200 ছেলে মেয়ে আমেরিকাতে খুব ফেমাস যারা কাজ করতে পারে সেটাতে আমি অবশ্যই বিশাল ভাবে বলবো যে আমার বুক ডক্টর ইউনুস সাহেব যেভাবে বলতেন যে আমার উচ্চতা এখন আসছে মনে হচ্ছে 8 ফিট, এটা শুনলে আমারও একইরকম মনে হবে যে আমার হাইট বেড়ে গেছে, আমার বুক সম্প্রসারিত হয়ে গেছে। বাট সেটা দিয়ে কিন্তু আমি বাংলাদেশের ICT সেক্টরের ডেভেলপমেন্টটাকে ওইভাবে ইন্ডিকেট করতে পারবো না। সেটা করতে হলে অবশ্যই আমাদেরকে সেই প্রপার যে একটা প্ল্যান করতে হবে, আর প্ল্যানিং এর জায়গাটা কয়েকটা হতে পারে। একটা হচ্ছে যে অবশ্যই আমি আগামীকাল বাংলাদেশে IBM হয়ে যাবে এরকম বিষয়, বাট আমি কোন কোন জায়গাতে আমার কাজ করার সুযোগ আছে, আমার সবাইকে এই এই এরকম যে বিখ্যাত ইঞ্জিনিয়ার হতে হবে এরকম বিষয় না, আমার গড়পড়তা মেধার সাথে যায় সেরকম কোন জায়গাতে আমার সেই সুযোগটা আমি দিতে পারি, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের অলরেডি করছে তরুণ ছেলে মেয়েরা যে তারা এক ধরনের নিচ থেকে কিন্তু তারা ওয়ার্ল্ডের বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে। আমরা জানি যশোর কুষ্টিয়াতে বা আরো বিভিন্ন জায়গাতে এরকম প্রচুর ছেলে মেয়ে কাজ করছে। তো সেটাকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায় এবং যেসব সমস্যা আছে যেরকম আমরা এর আগে কিছু সমস্যা ছিল যে পেমেন্টের ক্ষেত্রে তারা আনা নেওয়ার ক্ষেত্রে ইউনো যে এখন ইয়ের কারণে মানে মানি লন্ডারিং এর কারণে ওয়ার্ল্ড ওয়াইড জঙ্গিবাদ দমন করতে গিয়ে মানি লন্ডারিং বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। তো সেই ক্ষেত্রে এই টাকা ট্রানজাকশন কিছু সমস্যা ছিল সেগুলোর মধ্যে কিছু সমাধান হচ্ছে। তো এই একটা বিষয় সেলফ এমপ্লয়মেন্টের একটা বিষয়, সেটাকে কিভাবে আরো বেশি মোবিলাইজ করা যায় সেটা সরকারের নীতি ক্ষেত্রে হোক, ব্যাংক থেকে হেল্প করে হোক বা অন্য কোনো ভাবেই হোক। আর আরেকটা বড় বিষয় আমি আমি বাংলাদেশের বাস্তবতায় বুঝি যে আমি আগামীকাল ওয়ার্ল্ডের সবচেয়ে সফিস্টিকেটেড একটা ICT নেশন হয়ে যাব না। হ্যাঁ, আমার বাস্তবতা হচ্ছে যে আমি আমি যদি বাংলাদেশে প্রতিদিন ধরলাম যে 1 কোটি মেয়ে যদি 1 কোটি ক্লিপ কিনে তাহলে ওই 1 কোটি ক্লিপ আমি আমি যদি বানাতে পারি, অথবা আমার যদি বাংলাদেশে প্রতিদিন যদি 20 লাখ মেয়ে যদি 20 লাখ লিপস্টিক কিনে বা নেল পলিশ কিনে সেটা আমি রোপালি ডেভেলপ করতে পারছি কিনা। আমার মনে হয় যে এই ম্যানুফ্যাকচারিং এর জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে যখন গার্মেন্টস সেক্টর ডেভেলপ করছিল তখন আমরা ওইভাবে ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারিনি। আমার মনে হয় ওই ম্যানুফ্যাকচারিং এর জায়গাগুলো
ইমরান এই সরকার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমি শেষ একটি কথা যেটি বলতে চাই, যে সম্ভাবনার অনেক কিছু রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে পারিবারিক পর্যায় থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, যেন সমাজ সচেতনতামূলক শিক্ষা দিতে পারি আমরা, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যালো ওয়াশিংটন, সঞ্চালন করছিলেন সেলিম হোসেন, আর এবারে রয়েছে বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
চীন বলেছে যুক্তরাষ্ট্র যদি চীনের পণ্যের ওপর শুল্ক আরোপ করে তাহলে তারাও এই সিদ্ধান্তের পাল্টা জবাব দেবে। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয় $5,000 কোটি মূল্যের চীনা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীন প্রযুক্তি হস্তান্তর, মেধা সম্পদ ও উদ্ভাবনের বিষয়ে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে তার কারণে এই শুল্ক আরোপ প্রস্তাব করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। হুয়া বলেন, বেজিং বাণিজ্যিক যুদ্ধ নিয়ে একেবারেই চিন্তিত নয়, বরং শুল্ক আরোপ করা হলে তারা বাধ্য হবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী SBU-র প্রধান বলেছেন রুশ সাংবাদিক ক্রেমলিনের সমালোচক আরকাদি ব্যাবচেঙ্কো জীবিত আছেন। এর একদিন আগে ইউক্রেন কর্তৃপক্ষ ঘোষণা করে যে কিয়েভে ব্যাবচেঙ্কোর অ্যাপার্টমেন্টে এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে। SBU-র প্রধান ভ্যাসিল রিটজ্যাক 30 মে সাংবাদিকদের বলেন, রুশ নিরাপত্তা বাহিনী ব্যাবচেঙ্কোকে হত্যা করার নির্দেশ দেয়। তিনি বলেন, বিশেষ অভিযানে ইউক্রেনের এক ব্যক্তিকে আটক করা হয়। 29 মে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং কিয়েভ পুলিশ ঘোষণা করে যে আরকাদি ব্যাবচেঙ্কো যখন কিয়েভে তার অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েল গাজা সীমান্তে যে সহিংসতা বেড়েছিল তা বুধবার প্রশমিত হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি হয়েছে। অস্ত্রবিরতির বিষয়ে মতৈক্যের খবর ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেনি, তবে তারা বলেছেন, গাজা থেকে যদি চরমপন্থীদের মর্টার ও রকেট হামলা বন্ধ হয় তাহলে ইসরায়েল তাদের পাল্টা আক্রমণ বন্ধ করবে। ইসরায়েলি সামরিক বাহিনী থেকে বলা হয়েছে গতরাতে হামাস লক্ষ্যস্থলে তারা নতুন করে বিমান হামলা চালায়। বিরোধিত কাশ্মীরে 2003 সালের অস্ত্রবিরতি চুক্তি বজায় রাখার বিষয়ে ভারত ও পাকিস্তান একমত হয়েছে। ওই এলাকায় কয়েক মাস ধরে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। বুধবার পাকিস্তানের সামরিক বাহিনী ঘোষণা করে যে বিশেষ হটলাইনে আলোচনার সময় দুপক্ষ বৈরিতা বন্ধ করার বিষয়ে একমত হয়েছে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হামলায় এক আফগান পুলিশ নিহত হয়। মন্ত্রণালয়ের কম্পাউন্ডের বাইরে নিরাপত্তা চৌকিতে এক গাড়ি বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলা শুরু হয়। তারপর অস্ত্রধারী আক্রমণকারীদের দল প্রবেশদ্বার দিয়ে মন্ত্রণালয়ের বিশাল কম্পাউন্ডে ঢুকে যায়। নিরাপত্তা বাহিনী ওই আক্রমণ প্রতিহত করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রেনাস লিমকস, আর ফেসবুক লাইভে ছিলেন সঞ্জানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.